শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ, নিজ বাসভবন ম্যারিল্যান্ড থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি এ ব্যাপারে অনেক বেশি নিশ্চিত যে করোনা ভাইরাসের উৎপত্তি চীনা গবেষণাগার থেকে। এর ফলে এই বক্তব্যের কয়েক ঘন্টা আগে তার শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রকাশিত প্রকাশ্য মূল্যায়নের তিনি বিরোধিতা করলেন। যদিও বেশিরভাগ বিজ্ঞানী এ ব্যাপারে একমত যে করোনা ভাইরাস মহামারীর উৎপত্তি চীনের উহানে, তবে এ নিয়ে প্রায় সীমাহীন আঁচ অনুমান চলছে যে সংক্রমণ পশুর দেহ থেকে মানুষের দেহে আসলো কিভাবে। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী অনেকেই বলছেন যে উদ্দেশ্যমূলকভাবেই কোভিড-19 কৃত্রিমভাবে তৈরি করা হয়। তবে গতকালই দিনে আরো আগের দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এরকম তত্ত্ব নাকচ করে দিয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থার অধিদপ্তর বলছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বিজ্ঞানীদের সঙ্গে এ ব্যাপারে সহমত যে কোভিড-19 জীবাণু মানুষের তৈরি নয় এবং এর জিনে কোনো পরিবর্তন করা হয়নি। তবে গতকাল আরো পরের দিকে প্রেসিডেন্টকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের এই প্রমাণ দেখেছেন কিনা যে উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা উহানের জীবাণু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে কোভিড-19 এসছে, তখন তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কিছু জানাতে অস্বীকৃতি জানান। গোয়েন্দা দপ্তরের এই বিবৃতিতে অবশ্য এই সম্ভাবনা খোলাই থাকছে যে চীনে উৎপত্তি হওয়া এই জীবাণুর সঙ্গে চীনা গবেষকদের সম্পর্ক থাকতেই পারে। ওই বিবৃতিতে বলা হয় যে গোয়েন্দা সম্প্রদায় সব তথ্য এবং গোপন খবর নিবিড়ভাবে পরীক্ষা করে দেখবে যে এই রোগের বিস্তার কি কোনো সংক্রমিত পশু থেকে ঘটেছে নাকি তা উহানের গবেষণাগারে দুর্ঘটনার কারণে ঘটেছে। চীনা সরকার সমর্থিত উহানের জীবাণু বিজ্ঞান ইনস্টিটিউট বারবার এই অভিযোগ অস্বীকার করে এসেছে যে তারাই কোভিড-19 সংক্রমণের প্রথম উৎস, এবং বহু বিশেষজ্ঞ বলছেন যে এই জীবাণু সম্ভবত নিকটবর্তী বন্য প্রাণীর বাজারে প্রাণীর দেহ থেকে মানুষের দেহে এসছে। ট্রাম্প অবশ্য চীনের অস্বীকৃতি সম্পর্কে বারবার সংশয় প্রকাশ করেছেন এবং কোথায় ও কেমন করে এই মহামারীর উৎপত্তি সে সম্পর্কে বাকি বিশ্বকে জানাতে ব্যর্থতার জন্য তিনি চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অভিযুক্ত করেছেন। গতকাল ট্রাম্প বলেন, এ নিয়ে অনেক তত্ত্ব রয়েছে, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লুকিয়ে রাখাটা চীনা কর্মকর্তাদের বন্ধ করতে হবে। জাতিসংঘের মহাসচিব বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এটা খুব দুঃখের ব্যাপার যে সমন্বিত এবং সুশৃঙ্খলভাবে কোভিড-19 মোকাবিলা করতে বিশ্বের নেতারা সমর্থ হননি। আন্তোনিও গুয়েটারেস বলেন, প্রত্যেকটা দেশ তাদের নিজেদের নীতি অনুসরণ করে চলেছে, বিভিন্ন দেশের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং কৌশলের কারণে এই সংক্রামক জীবাণু ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ প্রধান বলেন, এটা পরিষ্কার যে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের নেতৃত্বের অভাব রয়েছে। তিনি বিশ্বের প্রধান দেশগুলোকে একসঙ্গে মিলিত হয়ে অভিন্ন কৌশল গ্রহণ করতে বলছেন এবং তারপর তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরতে বলেছেন। জাতিসংঘের হিসেব অনুযায়ী এই সংক্রামক ব্যাধি যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তার কারণে এবছরের শেষ নাগাদ বিশ্বের মোট জনসংখ্যার 8% অর্থাৎ প্রায় 50 কোটি লোক দারিদ্র্যসীমার নিচে চলে যাবে। এদিকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আজ সকালে জনস হপকিন্স রিসোর্স সেন্টার জানিয়েছে, বিশ্বব্যাপী এই রোগে শনাক্তের মোট সংখ্যা 32.5 লক্ষেরও বেশি আর এতে মোট প্রাণহানির সংখ্যা 2,33,000এরও বেশি। মোট শনাক্ত রোগী এবং মৃত্যুর হারে যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। জনস হপকিন্স বলছে, যুক্তরাষ্ট্রে 10 লক্ষ লোক এই কোভিড-19 আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 63,000-এরও বেশি মানুষ।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
আজ বাংলাদেশ সরকারের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন যে গত 24 ঘন্টায় বাংলাদেশে আরো 2 জন মারা গেছেন এবং করোনা সংক্রমণে শনাক্ত হয়েছেন আরো 571 জন। আর এর ফলে মোট সংক্রমিত রোগীর সংখ্যা হচ্ছে 8,231, প্রাণহানির সংখ্যা 170। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদনে।
বাংলাদেশে করোনা ভাইরাসে সংক্রামিত রোগীর সংখ্যা শুক্রবার 8,000 ছাড়িয়েছে বলে জানিয়েছে সরকারের স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা আজকের নিয়মিত অনলাইন বুলেটিনে বলেছেন, গত 24 ঘন্টায় আরো 571 জন করোনা রোগী শনাক্ত হয়। দেশে পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,231 জন। তিনি বলেন, এ সময়ে মারা গেছেন 2 জন, যার ফলে করোনায় আক্রান্ত হয়ে এযাবৎ মৃত্যু হয়েছে 170 জনের। তিনি জানান, সুস্থ হয়েছেন মোট 174 জন। দেশে বর্তমানে মোট 42,529 জন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন বলে জানিয়েছেন ডাক্তার নাসিমা সুলতানা। পুলিশের তরফে জানানো হয়েছে, দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে একজন পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশ পুলিশের 4 জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতকে খাদ্য সামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, মৌসুমি ফল ও শাকসবজি। এদিকে করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য $10 কোটি ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়ে বলা হয়েছে, করোনা মোকাবেলায় স্বাস্থ্য খাতের জরুরি প্রয়োজন মেটাতে দ্য কোভিড-19 রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট শিরোনামের প্রকল্পে এই অর্থ ব্যয় করা হবে। এতে বলা হয়, এই প্রকল্পে জরুরিভাবে করোনা শনাক্তকরণ, টেস্টিং উপকরণ, হাসপাতালের অবকাঠামোর উন্নয়ন এবং মহামারী মোকাবেলায় সক্ষমতা বাড়া হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা আজ দাঁড়িয়েছে 35,000-এরও বেশি। গত 24 ঘন্টায় এই রোগে সংক্রমিত হয়েছে প্রায় 2,000 লোক। ভারতে একদিনে এত লোকের সংক্রমণের ঘটনা আগেকার রেকর্ড ছাড়িয়ে গেছে। এই সম্পর্কে আরো জানাচ্ছেন আমাদের কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
35,000 ছাড়িয়ে গেল দেশে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী দেশে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা প্রায় 2,000। এই সময় মোট আক্রান্ত হয়েছেন 1,993 জন, যা একদিনে সর্বোচ্চ। মৃত্যুর দিক থেকেও রেকর্ড গড়েছে আজ। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 73 জনের, ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,147 জন। তবে সুস্থ হয়ে 8,500-এর বেশি মানুষ বাড়ি ফিরেছেন। দেশের মধ্যে মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লির এই 3টি রাজ্যে যে হারে সংক্রমণ বাড়ছে এবং পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু, তাতে কেন্দ্রের কপালে চিন্তার ভাজ পড়ছেই। মহারাষ্ট্রে ইতিমধ্যেই 10,000 ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। এই রাজ্যে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে গত 9 মার্চ 3 জনের শরীরে। কিন্তু কয়েকদিনের মধ্যেই দেশের মধ্যে আক্রান্তের সংখ্যায় সবার উপরে উঠে আসে মহারাষ্ট্র। তারপর থেকে এখনো পর্যন্ত প্রায় সব সময় শীর্ষস্থানে রয়েছে এই রাজ্য। সারা দেশে কোভিড আক্রান্তের মধ্যে 31%-এর বেশি আক্রান্ত এই রাজ্যেই। মৃত্যুর হিসেবটা আরও ভয়ঙ্কর। সারা দেশের 46%-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে 2 জনের। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। এখানে 3,515 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 59 জনের। মধ্যপ্রদেশে সংক্রমিত হয়েছেন 2,660 জন, সেখানে মৃত্যু হয়েছে 137 জনের। রাজস্থানে সংক্রমিত হয়েছেন 2,584 জন, মৃত্যু হয়েছে 58 জনের। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা 2,323। উত্তরপ্রদেশে 2,203 জন করোনায় আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে 39 জনের। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত 795 জন, মৃত্যু হয়েছে 33 জনের। তবে পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন জানিয়েছে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 572, মৃতের সংখ্যা 33। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ শুনছেন আপনারা। পড়ছি আনিস আহমেদ ম্যারিল্যান্ডে নিজ বাসভবন থেকে। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ গতকাল জানিয়েছে যে বিশ্বের এই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের ধ্বংসযজ্ঞের মধ্যে বেকারত্বের সংখ্যা ক্রমশই বাড়ছে এবং গত সপ্তাহে আরও 38 লক্ষ লোক বেকার ভাতা দাবি করেছে। এই নতুন দাবির ফলে বেকার ভাতার দাবি করেছে যারা তাদের সংখ্যা দাঁড়ালো 3 কোটি 3 লক্ষে। তবে এরই মধ্যে কোনো কোনো অঙ্গরাজ্য সেখানকার কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা শুরু করেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় অর্থনীতি আবার সচল করার জন্য চাপ দিচ্ছেন। আশঙ্কা করা হচ্ছে এই মহামারীর সম্পূর্ণ প্রতিক্রিয়া প্রকাশ পেলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরো কয়েক লক্ষ লোক বেকার ভাতার জন্য আবেদন করতে পারেন। যুক্তরাষ্ট্র 1930-এর দশকের মহামন্দার পর এরকম বেকারত্বের সম্মুখীন হয়নি, যখন প্রতি 6 জনের একজন বেকার। 2008 সালের মন্দার পর যুক্তরাষ্ট্রে আবার যে চাকরির সুযোগ চাঙ্গা হয়েছিল এবার তার সবটাই বিলুপ্ত হয়েছে। এর আগে গত বুধবার সরকার জানায় যে এবছরের প্রথম 3 মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় অর্থনীতি 4.8% নেমে আসে এবং এমন আশঙ্কা রয়েছে যে এপ্রিল থেকে জুন এই 3 মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মতো অর্থনীতি নিম্নগামী হয়ে পড়বে। মিশরের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন যে সাইনাইয়ের উত্তরাঞ্চলে বীর আল আব্দ শহরের দক্ষিণ দিকে সামরিক বাহিনীর একটি সাঁজোয়া গাড়িতে বোমা বিস্ফোরিত হলে গতকাল একজন সেনা কর্মকর্তা সহ মিশরের 10 জন সেনা সদস্য হতাহত হয়েছেন। তিনি সুনির্দিষ্টভাবে বলেননি যে এই হামলায় কজন নিহত হয়েছেন, আর এই হামলার দায়ও কেউ স্বীকার করেননি। কথিত ইসলামিক স্টেটের প্রতি বিশ্বস্ত জঙ্গিরা ওই গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চলে তৎপর রয়েছে। মিশর ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে চলছে। 2013 সালে মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মোরসির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের মুখে তাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সাইনাই উপদ্বীপের উত্তরাঞ্চলে তারা শত শত পুলিশ এবং সৈন্যকে হত্যা করেছে। জঙ্গিরা দেশের অন্যান্য স্থানেও হামলা চালিয়েছে। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রক ইস্টারের সময় কপ্টিক খ্রিস্টানদের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণ সম্পর্কে খবর পাওয়ার পর গুলি বিনিময়ের সময় 14 এপ্রিল মিশরের একজন পুলিশ এবং 7 জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়। মন্ত্রক বলছে ওই ঘটনায় আরো 3 জন পুলিশ আহত হয়। সাইনাই উপদ্বীপ দক্ষিণাঞ্চল এবং লিবিয়ার সঙ্গে সীমান্ত অঞ্চলকে লক্ষ্য করে 2018 সালে মিশরের সেনাবাহিনী এবং পুলিশ জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায়। যুক্তরাষ্ট্রের একটি প্রধান সরকারি নজরদারি সংস্থা বলছে যে পশ্চিমী সামরিক কর্মকর্তারা আফগানিস্তানে জঙ্গি হামলা সম্পর্কে কিছু উপাত্ত প্রকাশ না করায় সে দেশে নিরাপত্তা পরিস্থিতির মূল্যায়ন করা খুব কঠিন হয়ে পড়ছে। আফগানিস্তানের পুনর্নির্মাণ বা সিগার নামেও পরিচিত তার বিশেষ মহাপরিদর্শকের কাছ থেকে এই সতর্কবার্তা এমন এক সময় আসলো যখন কয়েক দশক ধরে চলে আসা এই লড়াই অবসানের আশা ক্রমশই ক্ষীণ হয়ে আসছে। ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র এবং তালিবানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি সত্ত্বেও কাবুলে অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব এবং তালিবানের সহিংসতার ক্রমবিস্তার শান্তির সম্ভাবনা কমিয়ে দিচ্ছে। সিগারের মতে তালিবানের আক্রমণ অভিযানের সম্পূর্ণ ব্যাপারটা রহস্যের মতো হয়ে রয়েছে, কারণ এই সহিংসতা নজরদারি করছে যে জোট বাহিনী, তারা গোপন খবরগুলো নিজেদের মধ্যেই রাখছে। আজ প্রকাশিত এক ত্রৈমাসিক প্রতিবেদনে মহাপরিচালক জন সমকো লিখেছেন, নেটোর রেজুলিউট সাপোর্ট বা IRS এই 3 মাসের শত্রুদের শুরু করা আক্রমণ সম্পর্কে কোন রকম উপাত্ত প্রকাশ নিষিদ্ধ করেছে। তিনি বলেন এই উপাত্তটি ছিল এমন এক পরিমাপ যা আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সিগার তার প্রতিবেদনে প্রকাশ করতে পারত। তিনি বলেন 2018 সালের পর এই প্রথম নেটো নেতৃত্বাধীন মিশন এই হিসেব দিতে অস্বীকৃতি জানালো। নেটো কর্মকর্তারা তাদের এই সিদ্ধান্তের পক্ষে বলেন যে শত্রুদের উদ্যোগে হামলার উপাত্ত এখন যুক্তরাষ্ট্র এবং তালিবানের মধ্যে চলমান রাজনৈতিক সমঝোতায় বিভিন্ন বিভাগের মধ্যে আলোচনার গুরুত্বপূর্ণ অংশ। তবে তারা এটাও জানিয়েছে যে ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই চুক্তি সই করার পর তালিবান সাধারণভাবে জোট বাহিনীর উপর আক্রমণ চালানো থেকে বিরত থাকছে। অবশ্য তারা সাধারণ সময়ের চাইতে মার্চ মাসে আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আক্রমণ বাড়িয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
বর্তমানে করোনা সংক্রমণের ভয়াবহ বিস্তার মোকাবেলা করছে বাংলাদেশ। বিশেষজ্ঞগণ এরই মধ্যে নতুন এক বিপদের আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, এরই মধ্যে বিস্তার লাভ ঘটতে পারে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব, আর ঢাকা হবে এর মূল কেন্দ্র। সরকারি তথ্য মোতাবেক 2019 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন লক্ষাধিক মানুষ এবং মারা গিয়েছেন 179 জন। বেসরকারি হিসেবে এই সংখ্যা আরো অনেক বেশি। সরকারের স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী চলতি বছরের প্রথম 4 মাসেই শুধুমাত্র হাসপাতালগুলোতেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 300+ রোগী। এই সংখ্যা গত বছরের এই সময়কালের তুলনায় 4 গুণের বেশি। এপ্রিলে করোনার মধ্যেও এর বিস্তার ব্যাপক হারে বাড়ছে। চিকিৎসকগণ বলছেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো অনেক মানুষ নিজ নিজ ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞগণ বলছেন, বর্তমানে থেকে থেকে বৃষ্টিপাত সহ সামগ্রিক পরিস্থিতি ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের জন্য সহায়ক। এদিকে করোনার ভয়াবহতার মধ্যে যদি ডেঙ্গু রোগের পুনর্বিস্তার ঘটে তবে পরিস্থিতি হবে ভয়ঙ্কর, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞগণ। এ সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করেছেন বিশিষ্ট কীটতত্ত্ববিদ এবং বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির সাবেক সভাপতি ডক্টর মঞ্জুর চৌধুরী।
বর্তমানে করোনা বা কোভিড এর মহামারী চলছে, এর মধ্যে অনেক বিশেষজ্ঞ আবার আশঙ্কা করছেন যে ডেঙ্গুর বিস্তার আবার দেখা দিতে পারে 2019 যেমনটা দেখা দিয়েছিল, এবং ইতিমধ্যে তার কিছু লক্ষণও দেখা গেছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় আপনার করোনা পরিস্থিতি ডেঙ্গুর পুনরাবির্ভাবের সম্ভাবনাটা কতটুকু আপনার কাছে মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি?
কোভিড-19 যে প্রকোপ বা মহামারী বাংলাদেশে, এ সম্বন্ধে সুনির্দিষ্ট ভাবে কিছু বলা যাচ্ছে না, এই কারণে যে বাংলাদেশে যে শনাক্তকরণ পরীক্ষা অর্থাৎ টেস্টের খুবই সীমিত আকারে করা হচ্ছে, যার ফলে প্রথম থেকেই এই সীমিত আকারে করার ফলে কোভিডের যে ব্যাপ্তিটা কোথায় কতটা হয়েছে এ বিষয়ে কিন্তু ঠিকভাবে জানা যাচ্ছে না। কিন্তু বিভিন্ন রকমের তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে যে এটা একটা গুরুতর সমস্যা হয়ে, আর যে আপনার যে প্রশ্নটা যে ডেঙ্গুর সাথে কোভিডের কোন মানে কোভিড এর মধ্যে ডেঙ্গু কোভিড-19 সাথে এই রোগটার সাথে ডেঙ্গুর কোন রকমের বাধা নেই, যে কোভিড হলে সেখানে ডেঙ্গু হতে পারে। এখন বর্তমানে যে সময়টা যাচ্ছে আমাদের, যে বারে বারে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু ডেঙ্গুর যে বাহক মশা বা ভেক্টর এডিস ইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিকটাস, এই মশা গুলির প্রজননের জন্য খুবই সহায়ক বলে ধারণা করা যায়। তাছাড়া আমরা দেখেছি যে গত বছর প্রচুর ডেঙ্গুর কেস হয়েছিল, সারা বাংলাদেশ ব্যাপী হয়েছিল, এবং আরেকটা আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে যে ঢাকার বাইরে বিভিন্ন মানে ছোট ছোট শহরে বা গ্রামাঞ্চলের দিকে ডেঙ্গুর যে সেকেন্ডারি ভেক্টর এডিস অ্যালবোপিকটাস, সেটা দ্বারাও কিন্তু ডেঙ্গু সংক্রমিত হয়েছে গত বছর। তার থেকে একটা জিনিস কনক্লুশনে আসা যায় যে আমাদের এখানে আগামী জুলাই অগাস্টে সাধারণত পিক হয়, এ সময় ডেঙ্গু হওয়ার একটা প্রাদুর্ভাবের বা এপিডেমিকের একটা আশঙ্কা আছে। বিশেষ করে যেহেতু কোভিড এর প্রকোপ চলছে, এর ভিতরে যদি ডেঙ্গুর ই দেখা যায় তাহলে কিন্তু আমাদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
কিন্তু বিশেষজ্ঞরা যে বলছেন যে এই মে মাস থেকেই কোভিডটা যেমন বাড়তে থাকবে এবং সাথে সাথে আপনার ডেঙ্গুর প্রবণতাও দেখা দেবে, এটা কিভাবে আপনি এই বিশ্লেষণটাকে দেখেন?
কোভিডের সাথে ডেঙ্গুর প্রবণতা দেখা দেবে, সাধারণত যেটা দেখা যায় যে ডেঙ্গুর কেসগুলি ধীরে ধীরে মে জুন জুলাইতে ধীরে ধীরে বাড়তে থাকে। ঢাকা হচ্ছে এপিসেন্টার ডেঙ্গুর, এই এপিসেন্টারটাকে কন্ট্রোলে যদি রাখা যায়
সাধারণত
ডেঙ্গুর কেস গুলি আন্ডার রিপোর্টিং হয়, ভর্তি হয় তাদের সংখ্যাটাই আমরা পাই, এর বাইরেও কিন্তু ব্যাপক সংখ্যক রোগী থেকে যায়। যে আরেকটা সমস্যা কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে হাসপাতালে অনেক জ্বরের রোগীকে ভর্তির মুহূর্তে তার প্রাদুর্ভাবটা কতটুকু এটা কিন্তু সঠিকভাবে বলাটা একটু কঠিন।
তাহলে তো একইভাবে আপনি ওটাও বলা যায় যে করোনার ক্ষেত্রেও ওই একই সমস্যা, যে জ্বর রোগী যদি ভর্তি না করে তাহলে তো আপনার করোনার ক্ষেত্রেও বোঝা যাবে না যে আসলে পরিস্থিতিটা কেমন।
সেটা তো আমি নিঃসন্দেহে আপনি ইউ আর অ্যাবসলিউটলি রাইট যে আমাদের যেহেতু খুবই সীমিত সংখ্যক টেস্ট করা হয় এবং অ্যাকচুয়ালি যে সারা সাউথ ইস্ট এশিয়া কেন বহু দেশের তুলনায় বাংলাদেশ রিলেটিভলি প্রতি মিলিয়নের টেস্টের দিকে অনেক পিছিয়ে আছে। এটা এই টেস্টের ক্ষমতাটা যদি প্রথম থেকেই বৃদ্ধি করা যেত এবং বাংলাদেশের অন্যান্য যে হসপিটাল তারপরে রিসার্চ অর্গানাইজেশনের যেখানে পিসিআর মেশিন আছে সেসবে যদি করা যেত তাহলে আমরা কিন্তু এই কোভিড-19 যে ব্যাপ্তিটা কোথায় কোথায় ছড়াইছে এবং কাদের ভিতরে ছড়াইছে কোন এজ গ্রুপে তাহলে আমাদের জন্য সুবিধা হতো। টেস্ট স্যার আপনি করতে পারবেন না কিন্তু আমরাই সেখানে দুর্ভাগ্যজনক ভাবে আমরা সেখানে অনেক পিছিয়ে আছি এবং এখনো দেখা যাচ্ছে যে টেস্টের তথ্য নিয়ে এরা এক ধরনের লুকোচুরি খেলছেন। যেমন বলছেন যে কোন কেন্দ্রে কতটা টেস্ট হয়েছে এখন থেকে সেটা বলা হবে না, কেন বলা হবে না, কি কারণে বলা হবে না, এটা বললে অসুবিধাটা কি আমি এটা বুঝতে পারি না। এবং কোন অঞ্চলে কোন জায়গায় কতজন রোগী পাওয়া গেছে তার কিন্তু একটা সুনির্দিষ্ট তথ্য দেন না,
প্রকোপ কমাতে সারা দেশে লকডাউন চলছে, থমকে রয়েছে দেশের অর্থনীতি, আর পাঁচটা শিল্পের মতো সংবাদপত্র ইন্ডাস্ট্রি ব্যাপক ক্ষতির মুখে। জানা যাচ্ছে গত দু মাসে 4,500 কোটি টাকার ক্ষতি হয়েছে দেশের সংবাদপত্র শিল্পের। ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটি জানিয়েছে আরও 6-8 মাস এই লোকসান পর্ব চলবে, সব মিলিয়ে 12-15,000 কোটি টাকা লোকসানের আশঙ্কা করা হচ্ছে। ক্রমশ রুগ্ন হয়ে যাচ্ছে সংবাদপত্র শিল্প, এমন অবস্থায় নিউজ প্রিন্টের উপর 5% আমদানি শুল্ক ছাড় দেওয়ার দাবি জানিয়েছে INS। এমনকি সংবাদপত্র শিল্পকে চাঙ্গা করতে কমপক্ষে 2 বছর কর ছাড়ের প্রয়োজন রয়েছে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত বলা যেতে পারে সারা দেশে সংবাদপত্র শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 30 লাখ মানুষ যুক্ত। এই ইন্ডাস্ট্রি ক্ষতির মুখে পড়লে এতগুলো মানুষের রুটি রুজিতে টান পড়তে পারে বলে আশঙ্কা করছে INS। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা। আগামী 17 মে পর্যন্ত বাড়ল দেশের লকডাউনের মেয়াদ। শুক্রবার এমন সিদ্ধান্ত নিল ভারতের কেন্দ্রীয় সরকার। তবে লকডাউনের মেয়াদ বাড়লেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলবে। গ্রিন অরেঞ্জ জোনে রয়েছে যে সমস্ত এলাকা, সেখানে নিয়ন্ত্রণ অনেকটাই শিথিল করা হতে পারে। তবে বিমান, ট্রেন, মেট্রো চলাচল বন্ধই থাকবে। বন্ধ থাকবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার সড়কপথ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নোভেল করোনার প্রকোপ ঠেকাতে গত 24 মার্চ 21 দিনের জন্য দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় দফায় তা বাড়িয়ে 3 মে পর্যন্ত করা হয়েছিল, এবার তা বাড়িয়ে আগামী 17 মে পর্যন্ত করা হল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। পৃথিবীর কোনায় কোনায় সবার মুখে আজ আতঙ্ক, কখন কি হয়। তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না, এটা কি বাঞ্ছনীয়? আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। বিদেশ থেকে যারা ফিরছেন অবশ্যই 14 দিনের কোয়ারেন্টিন মেনে চলুন। নিকট আত্মীয় পরিজন থেকে অন্তত 14 দিন দূরে থাকুন। বন্ধুবান্ধবদের সঙ্গ পরিহার করুন, মাত্র কটাই তো দিন, আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি। অন্তত 5-6 ফিট দূরত্ব রেখে কথা বলুন। কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন। বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন। অকারণে নাকে মুখে হাত দেবেন না। মাস্ক পরলে ভালো হয়, তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন। এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকেই সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুইজন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। নিহত রোহিঙ্গা আব্দুল হাকিম ও মোহাম্মদ রশিদুল্লাহ টেকনাফের জাদিমুড়া ক্যাম্পের বাসিন্দা। শুক্রবার ভোররাতে ক্যাম্পটির পার্শ্ববর্তী পাহাড়ে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি 15টি অস্ত্র, 28 রাউন্ড গুলি ও 2টি ধারালো দা উদ্ধার করা হয়েছে। র্যাব 15 কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি বলেন, টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড়ে একদল অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী অবস্থান নেয়ার খবর পায় র্যাব। এই সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
ঢাকা থেকে নাসরিন হুদা বিথি তার রিপোর্টে জানাচ্ছেন,
আজ মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এবছর বাংলাদেশে মে দিবসে নেই কোনো আয়োজন। সম্প্রতি করোনা ভাইরাসের কারণে বিভিন্ন অফিস আদালত, গার্মেন্টস কলকারখানা বন্ধ রয়েছে। বাংলাদেশের শ্রমজীবী মানুষের সিংহভাগ কাজ করে গার্মেন্টস সেক্টরে। আজ মে দিবস উপলক্ষে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন প্রেস ক্লাবের সামনে মোমবাতি প্রজ্বলন ও তাদের দাবি ঘোষণা করেন। এ সময় সংগঠনের কর্মীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
যে সকল শ্রমিকদেরকে এখনো মাস মাসের বেতন প্রদান করা হয় নাই, তাদেরকে মাস মাসের বেতন প্রদান করতে হবে। যে সকল শ্রমিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এই দুর্যোগ সময়ের মধ্যে কোন শ্রমিককে ছাঁটাই এবং লে অফ চাকরিচ্যুত করা যাবে না।
বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারকে এবং বিজেপি কে আহ্বান জানাতে চাই আজকে এই কর্মসূচি থেকে, যে আপনারা সারা বাংলাদেশ যতদিন লকডাউনের আওতাভুক্ত রাখবেন, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ রাখেন, বাংলাদেশকে সুরক্ষার আওতায় রাখেন।
করোনার জন্য গার্মেন্টস শ্রমিকদের যে কি অবস্থা, গার্মেন্টস শ্রমিকরা বিভিন্নভাবে হেঁটে বা বিভিন্নভাবে তারা অনেক টাকা খরচ করে কিন্তু ঢাকা আসছে তাদের চাকরিটা বাঁচানোর জন্য, বাংলাদেশের অর্থনীতি চালু চাকা চালু রাখার জন্য গার্মেন্টস শ্রমিকরা, মহামারীর জন্য গার্মেন্টস শ্রমিকরা না। গার্মেন্টস শ্রমিকরা শ্রমিকদের জন্য কি করোনা নাই, শুধু কি আপনার সরকারি কর্মচারীদের জন্য, বড় লোকদের জন্য?
এদিকে সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, তারা তিন ধরনের ঝুঁকিতে আছেন।
আজকে মে দিবসের প্রথম দিন, কিন্তু আজকে পর্যন্ত 300 গার্মেন্টসে মাস মাসের বেতন এখনো শ্রমিকদের দেওয়া হয় নাই। এপ্রিল মাসের বেতন শ্রমিকেরা কবে পাবেন সেটা আদৌ আমরা জানি না। ঈদের আগে শ্রমিকেরা ঈদের ভেতর ঈদের বোনাস পাবেন কিনা সেটি আজকে স্পষ্ট নয়। আর তাই শ্রমিকদের মাঝে বেতন ভাতার ঝুঁকিও তৈরি হয়েছে। জীবনের ঝুঁকি, চাকরির ঝুঁকি এবং বেতন ভাতার ঝুঁকি, এই তিনটি ঝুঁকিকে মাথায় নিয়ে গার্মেন্টস শ্রমিকেরা মে দিবস 2020 অতিক্রান্ত করছে।
গার্মেন্টস শ্রমিকরা বলছেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্প এবং শ্রমিকদের ইতিহাসে এবারের মতন শঙ্কা, উৎকণ্ঠা, অনিশ্চয়তা এবং ঝুঁকি নিয়ে আর কোনো মে দিবস উদযাপন করতে হয়নি। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বগুড়া থেকে জানিয়েছেন বিস্তারিত প্রতীক কুমার।
করোনায় অনেকটাই থমকে আছে বিশ্ব, ঘরবন্দি বেশিরভাগ মানুষ, কলকারখানার চাকাও বন্ধ, কাজ নেই শ্রমিকদের হাতেও, করুণ পরিস্থিতি অতিক্রম করছে মানুষ। বাংলাদেশের উত্তরের জেলা বগুড়ার নামাজগড়ে প্রতিদিন ভোরে ব্যতিক্রমধর্মী শ্রমিকের হাট বসে। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেশার দিনমজুর এসে জড়ো হয়। গ্রাহকের কোন ধরনের কাজে শ্রমিক প্রয়োজন এখান থেকে বেছে নিতে পারেন। কিন্তু চলমান বিশ্ব পরিস্থিতির শিকার হয়ে এখানকার দিনমজুররা অনেকটাই বেকার হয়ে পড়েছে। এতে সংসারে নানা সংকট দেখা দিয়েছে, এমনটাই বললেন কাজের সন্ধানে বাজারে আসা শ্রমিকরা।
এই ভাইরাসের মানে সোনার পথে কোনো কাজ কাম নাই, চাল ডাল কিনতে পারি কিনে খুব অসুবিধে, অভাব অনাটন, কাজ কাম নাই। বগুড়া শহরে আসে খালি ঘুরে ঘুরে যায়, লোকে আছে না, আমাদের কাজ কামি নেই, আমরা রঙের কাজ করি, দিন অন্তর 400-500 টাকা কামাই করে নিয়ে যাই, সে কামাইও নেই, বাড়ি চলে কেমনে, কারণ আমরা দিন করি দিন খাই। কাজ পাস কম, আমাকে 9টার সময় আমরা কাজে যাই, কাজের থেকে আমার এই করোনা ভাইরাসের জন্য আমাকে কাম হয়নি, এখন আমরা কাজের জন্য বসে আছি, কাজ হয়নি আমাদের টাকা আছে।
আমরা কলিস্টারে কাম করতাম, এখন করোনা ভাইরাসের কারণে আমাদের কলিস্টার বন্ধ করে দিয়েছে, আমরা ডেলি দিন 700-800 টাকা ইনকাম করতে পারতাম, এখন বন্ধর কারণে আমাদের তো এখন জীবিকা নির্ভর ওই ওই ওইটা কাজের পড়েছিল, এখন তো আমাদের ইনকাম নাই, এখন বসে বসে আমাদের দার দূর করে দেনা করে খেতে হবে।
এদিকে লকডাউনের প্রভাবে শহরগুলোতে রিক্সা চলাচলের উপরেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে, এতে রিক্সা শ্রমিকরাও ভালো নেই, তারাও কষ্টের কথা জানালেন।
আসলে 400-500, এখন হচ্ছে মনে করেন মাত্র 150-200 হয় না, এই অবস্থা আছে বর্তমানে, আজকে আসে আজকে আসে মাত্র 100 মারা পারেনি।
ক্যান্ডের ভিতরে রিক্সা চলাচ্ছিলাম, এই একটা দেশের মধ্যে করোনা আসাতে সরকার নিষেধ করার পর আমরা গাড়ি চালানো বাদ দিয়েছি, তাও পেটের দায়ে একদিন রিক্সাকে যাওয়ার পর পুলিশের বাড়ি খাই, বাড়ি খায় লাস্টে সেই থেকে এসে গাড়ি চলার বন্ধ করছি। ধরেন আমরা আবাসনে 60টা পরিবার থাকি, এই 60টা পরিবার ছোল পোলের কান্দন দেখলে নিজের চোখতে পানি পড়ে যায়, এবং যখন ছোল পোল কান্দে ওঠে তখন মনে হয় না যে আমরা এই করোনা আর আমরা দৃশ্য দেখি না, দেখান বাদ দিয়ে আমরা গাড়ি চলাতে যাই, কিন্তু কিভাবে যাব, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মধ্যে একটা ভালোর জন্য একটা কাজ করেছে, এই জন্য আমরা মানে গুচ্ছি গ্রামে আমরা থাকি,
আমরা ভয় ভয় আতঙ্কে আমরা গাড়ি ঘোড়া ঠিক মতো চালাতে পারতেছি না, শহরে লোকজন নাই, পরিস্থিতি খুব খারাপ।
বাংলাদেশের লাখো শ্রমিক বরাবরই রাষ্ট্র এবং সমাজের দৃষ্টির অগোচরেই থেকে যায়, এদের নিয়ে টিকসই পরিকল্পনা কখনোই করা হয় না, প্রতি বছর শ্রমিক দিবস আসে চলে যায় কিন্তু এদের ভাগ্যের পরিবর্তন কখনোই হয় না। চলমান এই সংকট নিরসনে শ্রমিকদের প্রতি সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়ার আহ্বান। প্রতীকমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
মহান মে দিবসকে ঘিরে সকাল থেকে বন্দর নগরী চট্টগ্রামে পরিণত হতো মিছিলের নগরীতে। করোনা মহামারীতে এবার চট্টগ্রামে কোনো আয়োজন ছিল না, মহান মে দিবসে ছিল না শ্রমজীবী মেহনতি মানুষের স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ, অনেকটা ঘরে বসে নীরবে নিভৃতে পালন করা হলো এবারের মহান মে দিবস। রাজপথে সভা সমাবেশ আর মিছিলে সোচ্চার থাকতেন শ্রমজীবী মানুষ। এসব সমাবেশ থেকে শ্রমের ন্যায্য মজুরি প্রদান, আইএলওর কনভেনশন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ সহ শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার দীপ্ত শপথ নেওয়া হতো।
ন্যূনতম বেতন 12,000 টাকা করা হোক, এবং আমাদের শ্রমজীবী মানুষরা যাতে অধিকার বিচ্ছিন্ন না হয় তার কারণে আমরা বিভিন্ন হ্যারাসমেন্ট হচ্ছে, বিভিন্ন গালাগালি করাতে হ্যারাসমেন্ট হচ্ছে, বিভিন্ন গালাগালি দিচ্ছে, এরপরেও আমরা এগিয়ে যাচ্ছি, আমরা শ্রম দিচ্ছি, আমরা শ্রম দিব।
প্রধানমন্ত্রী আমাদের জন্য অনেক কিছু করেছেন, আরেকটা যদি সুস্থ তদন্ত করেন, যেমন হইলে যেমন আজকে আমি গার্মেন্টসে ঢুকছি, আমার বেতন হলো 8,000 টাকা, আর আজ থেকে আমি 8 বছর আগে চাকরি করতেছি, আমার বেতনও 8,000 টাকা, তাহলে কীভাবে হবে, এরকম হবে না, দয়া করে আমাদের এই জিনিসটা একটু লক্ষ্য করতে হবে, যাতে আমি 2 দিন এসে ঢুকছি, আমারও যা বেতন ওরও তা বেতন, ওটা বিবেচনা করে সুস্থ করে কীভাবে আমাদেরকে ভাড়াই দেওয়া যা, এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে, মাতৃত্বকালীন ছুটি 6 মাসে দিতে হবে।
এই পড়াশুনি বিনিময়ে আমার যা স্যালারি ওদের তত স্যালারি, ওরা এমনও কাজ জানে না, কিন্তু আমরা তাই সব জানা সত্ত্বেও আমরা কোনো কিছু পাইতেছি না, তাছাড়া আমরা কোনো কিছু বললে আমাদের নামে অভিযোগ, কথায় কথায় সাসপেন, কেন এগুলো কি আমরা শ্রম দিই, আমাদের শ্রমের কারণে কোম্পানি মালিক সব কিছু করতেছে, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না, আমরা কি শ্রম দিচ্ছি না।
কোভিড-19 প্রভাবে সারা বিশ্বের মতো বাংলাদেশেও চলছে লকডাউন, প্রায় 36 দিন ধরে ঘরবন্দি চট্টগ্রাম সহ সারা দেশের মানুষ। রপ্তানি আদেশ থাকায় সীমিত পর্যায়ে চট্টগ্রামের 3টি ইপিজেড সহ বেসরকারি পর্যায়ে কিছু গার্মেন্টস কারখানা খুললেও বন্ধ রয়েছে অধিকাংশ কল কারখানা, ফলে চট্টগ্রামের কোথাও ছিল না মহান মে দিবসের আয়োজন। দেশের দুর্যোগময় মুহূর্তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান চট্টগ্রামের মেয়র আজম নাসিরউদ্দিন।
অনেকে ইতিমধ্যে কর্মহীন হয়ে পড়েছেন, শ্রমহীন হয়ে পড়েছেন, এবং তাদের জন্য তাদের পাশে কিন্তু সরকার দাঁড়িয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কোনো জননীতি শেখ হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবে সবাইয়ের কাছে এই ট্রান্সফার এই খাদ্য উপহার যাতে পৌঁছিয়ে দেওয়া যায় সেই পরিকল্পনা গ্রহণ করে সেটা বাস্তবায়ন করছেন এবং যার কারণে একটি তালিকা প্রণয়ন করার সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং সেই তালিকা আমাদের সিটি কর্পোরেশনের কাউন্সিলের মাধ্যমে আমরা প্রণয়ন করছি। এটা কিন্তু এখনও বন্ধ হয়নি, এটা চলমান আছে, এইখানে কোর কোনো পরিচয় জানা যাবে না।
এদিকে চট্টগ্রামে গত 25 এপ্রিল থেকে নমুনা পরীক্ষা শুরুর পর এ পর্যন্ত 3212 জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে 123 জনের। এদের মধ্যে 12 জনই হচ্ছে চট্টগ্রামে কর্মরত পুলিশের সদস্য, একজন চিকিৎসক। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 6 জন। এদিকে কোভিড সংক্রমণ প্রতিরোধে কর্মরতদের সুরক্ষা দিতে চট্টগ্রামের কয়েকটি আবাসিক হোটেলে তাদের থাকার ব্যবস্থা করেছে স্বাস্থ্য দফতর। এজন্য প্রস্তুতি শুরু করেছেন হোটেল মালিকরা।
এখন আমরা এই চিঠি পাওয়ার পরে আমরা অবশ্যই প্রস্তুত, যেহেতু একটু মানবিক ব্যাপার আছে, আমরা আমাদের লোকজনকে ইতিমধ্যে খবর পৌঁছেছে হোটেলে ফিরে আসার জন্য এবং আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে আমাদের এখানে স্বাস্থ্য সুরক্ষা তারা কোয়ারেন্টাইনে এসে হয়তো অবস্থান করবেন, এটা আমরা সাধুবাদ জানাই, আমরা এটা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমাদের কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে ইকুইপমেন্টসগুলো দরকার এগুলো আমাদের হাতে এই মধ্যে নেই, তা আমরা আশা করি প্রশাসনকে আমরা জানিয়েছি। ওনারা হয়তো এগুলো যদি আমাদেরকে সরবরাহ করে তাহলে আমরা আমাদের প্রস্তুতি আরও যথাযথভাবে।
এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষি ও কাঁচা পণ্য নিয়ে আজ থেকে শুরু হয়েছে ঢাকা চট্টগ্রামের মধ্যে পার্সেল ট্রেন চলাচল। সকালে চট্টগ্রাম রেল স্টেশন থেকে কৃষি পণ্য নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়। পথে সীতাকুণ্ড ও ফেনী থেকে কৃষি পণ্য তোলা হয় ট্রেনটিতে। লকডাউন পরিস্থিতিতে সপ্তাহে 3 দিন এই পার্সেল ট্রেনটিতে কৃষি পণ্য নিয়ে চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে দপ্তর। হাসান ফিরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরুদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকার বেতার তরঙ্গে উপস্থিত হয়েছি আমরা দুই সহকর্মী। সেলিম হুসেন উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের টুইন ব্রুক এলাকা থেকে, তার বাসভবন থেকে। আর আমি সরকার কবিরুদ্দিন মেরিল্যান্ডেরই সিলভার স্প্রিং এর আমার নিজের বাড়ি থেকে। আর আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট বিশিষ্ট অতিথি, প্রবীণ অভিজ্ঞ দীর্ঘদিনের সাংবাদিক, অনেক মুক্ত বাতায়ন সংবাদ মাধ্যমের অন্যতম প্রবক্তা সেলিম আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বাংলাদেশ থেকে। সেলিম সামাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা জানি যে এই অবধি করোনা ভাইরাস কোভিড-19 এর মরণ ছোবল থামছে না এখনো কোনো ক্রমেই। দিন দিন মৃতের সংখ্যা, সংক্রমিতদের সংখ্যা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রে এই সংখ্যা মিলিয়ন মাত্রা পার হয়ে গিয়েছে, মৃতের সংখ্যা 60,000-এরও বেশি। কিন্তু ইতিমধ্যে কোনো কোনো মহল থেকে অভিযোগ শোনা যাচ্ছে যে এই যে মৃতের সংখ্যা, সংক্রমিতের সংখ্যা বলা হচ্ছে, এটা বোধহয় কোনো কোনো মহল থেকে প্রতিবন্ধক খাড়া করা হচ্ছে প্রকাশ করা থেকে। তার মানে হচ্ছে যে মুক্ত স্বাধীন সংবাদ মাধ্যমে হস্তক্ষেপ করার চেষ্টা করা হচ্ছে। আমরা জানি যে তৃতীয় বিশ্বের অনেক দেশেই জন্ম এবং মৃত্যুর কোনো নিবন্ধীকরণ ঠিক মতো করা হয় না। কতজন মানুষ জন্মালো, কতজন মানুষ মারা গেল তারও কোনো হিসেব আমরা রাখতে পারি না। এবং তারপরেও আবার শোনা যাচ্ছে যে ঠিকমতো নিবন্ধীকরণ করা হচ্ছে না করোনা ভাইরাসের সংক্রমণ এবং মৃতের সংখ্যা নিয়ে, এবং সেখানে ওই মুক্ত স্বাধীন সাংবাদিকতা বা সংবাদ মাধ্যমের পথে প্রতিবন্ধক খাড়া করা হচ্ছে। সেলিম সামাদ মন্তব্য করবেন।
ধন্যবাদ। প্রথম হলো যে আপনি একটা কথা সত্যি বলেছেন যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একটা সমস্যা রয়ে গেছে, মানে আমাদের মতন দেশে, বিশেষ করে সাউথ এশিয়াতে এটা আরও বেশি প্রকট। আপনি যদি ইন্ডিয়া পাকিস্তানের দিকে তাকান, তারা দেখবেন যে সবাই কিন্তু সঠিক তথ্য আমাদের মতনই একই অবস্থা। আমি একটা জিনিস সত্যি বলে নিই, সেটা হলো যে একটা তথ্য পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে গেছে এবং এখনও গেছে। এইমাত্র আমি একটা মেসেজ দেখলাম যে IDRC এর একজন ব্যক্তিগতভাবে একজনকে মেসেজ পাঠিয়েছে এক সাংবাদিককে, সেখানে কিন্তু বলছে যে তারা আসলে টেস্টিং যেটা সেটা কিন্তু এত কম হয়েছিল বা এত, মানে যারা আসতো তাদের টেস্ট হতো, যারা আসছে না তাদের টেস্ট হতো না। আবার তারপরে তো আপনারা নিশ্চয়ই জানেন যে শত শত পেশেন্ট, মানে এমন কোনো ডিস্ট্রিক্ট টাউন নাই যে পেশেন্ট তারা কিন্তু এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল কিন্তু তারা মারাই গেছেন। তারা এখানে করোনার কারণে মারা গেছেন নাকি অন্য স্বাস্থ্যগত কারণে, এটা কোনো রেকর্ড নাই, এটা কোনো ইয়েতে আসে নাই। যারা পথেই মারা গেছেন অথবা হাসপাতালের দোরগোড়াতে যে মারা গেছেন, কারণ তার কাছে হাসপাতালে ঢুকতেই যায় নাই। এইটা একটা বড় ধরনের একটা গ্যাপ কিন্তু একটা সৃষ্টি হয়েছে। কিন্তু পাশাপাশি যে জিনিসটা হচ্ছে কি, যেসব সাংবাদিকরা, যে আপনারা, আমরা কেন, আপনারাও বিশেষ করে আমেরিকাতে আপনারা কি বলে, যারা ফ্রন্টলাইন, যারা স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যসেবা যারা করছে তাদের জন্য একটা বিরাট ধরনের কি বলে, তাদেরকে সাধুবাদ জানিয়ে অনেক কিছু করেছেন। ইন্ডিয়াতে তো একদিনের জন্য তারা সারাদিন একটা প্রোগ্রাম করেছিল, একটা সার্টিন টাইমে প্রোগ্রাম হয়েছে, সবাই যে গান বাজনা করে ঢোল টোল পিটায় ওদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য। পাশাপাশি হলো যে তারা অবশ্যই তারা ফ্রন্টলাইন ওয়ারিয়ার, পাশাপাশি কিন্তু যারা সারাদিন মাঠে থাকেন, সারাদিন সারা রাত থাকেন, যারা স্টুডিওতে আছেন বা যারা বাসায় আছেন হোম ওয়ার্কিং ফ্রম হোম তারা তো আছেন, কিন্তু যারা রিপোর্টার, যারা ফটোগ্রাফার, যারা ক্যামেরাম্যান, তারা তো আর বাসায় কাজ করতে পারছে না। তো স্বাভাবিকভাবে বাংলাদেশে তারা উন্মুক্ত। এর মধ্যে অলরেডি আমাদের হিসাব অনুযায়ী অলরেডি 28 জন সাংবাদিক এবং সংবাদকর্মী তারা করোনা আক্রান্ত, তার মধ্যে একজন মারা গেল। দেবগঞ্জ কোনো ডিস্ট্রিক্ট টাউন নাই যে যেখানে কোনো সাংবাদিকরা করোনা আক্রান্ত না অথবা করোনা সাসপেক্ট যদি বলেন, এটা তো গেল। কিন্তু সব থেকে দুর্ভাগ্য হলো যে যারা এই যে ফ্রন্টলাইনে আছেন, এই যেসব রিপোর্টাররা, যেসব ক্যামেরাম্যান এবং ফটোগ্রাফাররা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই লকডাউনের মধ্যেই, এই প্রথম 30 দিন যদি আমরা হিসাব করি, মানে 26 মার্চ থেকে যদি আমাদের দেশে যেহেতু লকডাউন অফিসিয়ালি ছুটি হয়, গণছুটি, অফিসিয়ালি কিন্তু লকডাউন শব্দটা কিন্তু ব্যবহার করে নাই। সব থেকে দুঃখজনক যে এই ফ্রন্টলাইনে যারা ওয়ারিয়ার, যেসব সংবাদকর্মীরা যারা আছেন, তাদের মধ্যে 20 জন সরাসরি হয় তারা পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছেন, নাহলে পুলিশের হাতে মার খেয়েছেন, এবং এবং বাকিরা হলো বেশিরভাগ হলো ওই যে যারা চাল চুরি করেছেন অথবা চাল নিয়ে যারা তছনছ করেছেন, তাদের তারা বাকিগুলো তাদের হাতে আক্রান্ত হয়েছেন।
PPE যেটা আমরা বলি, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস, এইগুলো অনেক ক্ষেত্রেই, এমনকি যুক্তরাষ্ট্র সর্বক্ষেত্রে এটা নিশ্চিত করা হচ্ছে না চিকিৎসকদের জন্যে, চিকিৎসা কর্মীদের জন্যে, নার্স ধাত্রী ইত্যাদিদের জন্যে এগুলো করা হচ্ছে না। তৃতীয় বিশ্বের দেশগুলোতে মোটেই করা হচ্ছে না, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চিকিৎসকেরা হাসপাতালে যেতে অসম্মতি জানিয়েছেন এবং তার জন্য তাদেরকে তিরস্কার করা হচ্ছে। কিন্তু চিকিৎসকরা তো ফ্রন্টলাইনে আছেন, একেবারে অরক্ষিত অবস্থায় আছেন, তাদেরকে এই যে PPE যদি নিশ্চিত না করা হয়, এই ধরনের সুরক্ষা ব্যবস্থা যদি না করা হয়, তাহলে সেটা তো নিতান্তই অমানবিক একটা ব্যাপার হবে, তাই না? এবং তারপর আমরা একটা পর্যায়ে গিয়ে আমরা পৌঁছবো যে হাসপাতাল খোলা আছে, রোগী আছে, চিকিৎসক নাই।
সেটা তো অলরেডি সারদি হসপিটালে এটা অলরেডি শুরু হয়েছে। 36 জনে যদি আপনার ডাক্তার এবং নার্স যদি কোয়ারেন্টাইনে চলে যায়, হাসপাতালে ডাক্তারই বা কত, আপনারা তো নিশ্চয়ই জানেন যে পরিমাণ ডাক্তার থাকার কথা, নার্স থাকার কথা অনেক কম থাকে। আপনি সঠিক কথাই বলেছেন, এবং এটা সত্যি কথা যে বাজারে, আমাদের বাজার বলতে এগুলো অ্যাভেলেবল ছিল না। কিন্তু সৌভাগ্যক্রমে বাংলাদেশের একাধিক ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি, এবং পাশাপাশি হলো আপনারা নিশ্চয়ই জানেন কেরানীগঞ্জে কিন্তু আমরা যাদের কথা একদমই বলি না, কেরানীগঞ্জে আমরা যে বঙ্গবাজার বলেন নিয়ে বলেন ঢাকা কলেজের সামনে যেহেতু কাপড় চোপড় বিক্রি হয় এগুলো সবই আসে কেরানীগঞ্জ থেকে, এগুলো সব গার্মেন্টসের কোনো স্টক লট না। ওই কেরানীগঞ্জে এখন কিন্তু ব্যাপকভাবে তারা কিন্তু পিপিই বানাচ্ছে, তারপর অন্যান্য জিনিসও বানাচ্ছে, আমি এক্স্যাক্টলি জানি না মেটেরিয়ালগুলো কোত্থেকে হঠাৎ করে এত পেলো, তাতে থেকে এখন এখন মোটামুটি এখন সব দোকানে সব দোকানে মানে যারা ওষুধ বিক্রি করে মানে ফার্মেসি আমাদের দেশে বলে ওই ফার্মেসিতে এখন আপনার এই পিপি এই গ্লাভস এগুলো সবই কিন্তু পর্যাপ্ত পাওয়া যাচ্ছে, পিপি পাওয়া যাচ্ছে।
কবির ভাইয়ের ওই প্রশ্নের শেষ অংশটা দিয়ে আমি একটু জুড়ে আর একটা প্রশ্ন করতে চাই, যেটি আপনার কাছে জিজ্ঞেস করেছিল যে শুধুমাত্র বাংলাদেশে বা তৃতীয় বিশ্বের বিষয় না, উন্নত বিশ্বেও গণমাধ্যমে COVID-19 এর সঠিক খবর কিংবা কতজন আক্রান্ত হলো কতজন মারা গেল এই খবর যা আমরা পাচ্ছি সেটা কি সঠিক কিনা, বা এই খবর পরিবেশনের ক্ষেত্রে যারা আমরা গণমাধ্যমে কাজ করছি তারা ঠিক মতো দিতে পারছি কিনা, বাংলাদেশের বিষয়টা আপনার কি মনে হচ্ছে?
ইউ আর ভেরি রাইট, এখানে এটা সম্ভব না, কারণ সম্ভব না এটা যেহেতু IDCR একমাত্র আউটলেট মানে এই তথ্য দেওয়ার অধিকার একমাত্র তারাই কম্পাইলেশনটা করে, এখন স্বাভাবিক ওরা কিন্তু বেস্ট অন যে আমি আগেই বলেছি টেস্টিং এর উপরে, অ্যান্ড টেস্ট তো আমি এটাও বলছি যে যারা যাচ্ছেন তারা নয় টেস্ট করছেন পজিটিভ হচ্ছে কি নেগেটিভ হচ্ছে যাই হোক সেটা একটা আর, কিন্তু আমি যেটা যেটা তখনও বলেছি যে এটা সত্যি কথা যেসব যেসব হাসপাতালে দৌর করে মানে পৌঁছাতেই পারে নাই বা যারা এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে গেছেন পথেই মারা গেছেন, যেমন এই খোকনের কথা, খোকন কিন্তু যে সাংবাদিক মারা গেল তারা কিন্তু একই অবস্থা, তার সে তাকে কিন্তু কোনো হাসপাতাল তাকে নিচ্ছিল না, পরে একটা এরাই মানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি যোগাযোগ করে যে একটা হাসপাতালে তাকে ভর্তি করার সুযোগ, বাট ইট ওয়াজ অলরেডি টু লেট, তখন সে অলরেডি ওয়াজ ভমিটিং অ্যান্ড ওর অন্যান্য ইয়েগুলা ইয়ে করছিল না মানে
নিশ্চিত হওয়ার পরেও একজন রুগীকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরে তার আত্মীয় স্বজন তাকে যে বাড়িতে ফিরে নিয়ে যাবে সেজন্য হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, আবার কোথাও কোথাও শোনা যাচ্ছে যে প্রত্যন্ত এলাকায় কোনো এক বয়স্ক মহিলা করোনা ভাইরাস আক্রান্ত তার পরিবারের সদস্যরা তাকে জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে, তো এই সমস্ত ঘটনার মধ্যে আমরা কি করে বিশ্বাস করব, কি করে আস্থা রাখব যে মুক্ত স্বাধীন সংবাদ মাধ্যম কাজ করতে পারছে এবং কোনো রকম প্রতিবন্ধক সৃষ্টি হচ্ছে না?
আপনি সঠিক বলেছেন, এটা কিন্তু সম্ভব না অ্যাক্সেস করা, এই ইনফরমেশনগুলো অ্যাক্সেস করা আর এই ইনফরমেশন আদৌ তাদের কাছে, আপনি যে আপনি এখানে যে অ্যাসাঞ্জে যে এসে যেটা ওদেরকে যে হ্যাক করে যে তথ্য বের করবে ওই তথ্য আমার কাছে আমার বিশ্বাস যে ওদের কাছে সেটাও নাই, ওই কম্পাইলেশন নাই, এবং আপনি তো জানেন যে সব কিছু আমাদের দেশে সব কিছু হলো কি আমাদের দ্বারা, এখন এখন পুরো দেশ কিন্তু এই করোনা ভাইরাসের ক্রাইসিসে আমরা কিন্তু এখন দেশ চালাচ্ছে, তারা হলো দৈনন্দিন সব কিছু আপনি এমন সব কিছু তারা দায়িত্বে আছেন ও আমলারা যা কিছু বলছেন তাই কিন্তু হচ্ছে, তো এই সময় কিন্তু আমলারা দে আর ভেরি ব্যাড ইন ম্যাথমেটিক্স, আমি উইথ অল ডিউ রেসপেক্ট অঙ্কে তারা কিন্তু খুব খারাপ, এবং ওরা ওই যে এগুলোকে রেকর্ড করা ডকুমেন্টেশন করা এইসবের এইসব এইসব কালচারই নাই, এবং যদি থেকেও থাকে ওই খাতার মধ্যে লেখা, খাতার মধ্যে দিকে তো সে ব্যাংকে একসময় সে বিশাল বিশাল মোটা খাতা ছিল ওগুলো কিন্তু এখন আর নেই, কিন্তু তারা কিন্তু এখনও সেই খাতাগুলো মেনটেন করে না, খাতা মানে ওইরকম বই মেনটেন করে, তো সেগুলো তো কম্পালিশন হয় না।
প্রার্থনার মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানের এখানেই আলোচনার এখানেই সমাপ্তি টানছি। সেলিম সামাদ ভাই, আপনি আমাদের সঙ্গে অংশ নিলেন এই আলোচনায়, আপনি আমাদেরকে সময় দিলেন, ভয়েস অফ আমেরিকার তরফ থেকে আপনাকে অনেক 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 ধন্যবাদ।
এবার আমরা শুনব একটি বিস্তারিত প্রতিবেদন, উপস্থাপন করছেন তাহিরা কিবরিয়া।
আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত প্রায় 50টি রাজ্যের মানুষ এবং অনেক রাজ্যে এখনও লকডাউন চলছে, মানুষ দৈহিক মানসিক অর্থনৈতিক নানা দিক থেকে প্রতি মুহূর্তে এই পরিস্থিতির সঙ্গে লড়ছেন। আজ আমরা কথা বলছি ম্যারিল্যান্ডের মন্টগোমেরি কলেজের জীববিজ্ঞানের প্রফেসর মৌসুমী রহমানের সঙ্গে। মৌসুমি রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি। মৌসুমি রহমান, আপনি অনলাইনে ক্লাস করছেন, এটা কি প্রথম আপনার অনলাইনে ক্লাস করা নাকি এর আগেও আপনি অনলাইনে শিক্ষকতা করেছেন?
এটাই আমার প্রথম।
তো আপনার অভিজ্ঞতার কথা কিছু বলবেন কি?
আমার প্রথমে ট্রেনিং নিতে হলো ক্লাস নেওয়ার জন্য, কারণ এটা সম্পূর্ণই ভিন্ন অন ক্যাম্পাস এবং ভার্চুয়াল টিচিং যেটা আমরা বলছি, এবং অনেক কিছুই আমাকে শিখতে হয়েছে। প্রথম দুই সপ্তাহ বেশ চ্যালেঞ্জ ছিল আমার জন্য, তারপরে এখন বুঝতে পারছি। আর এখন আসলে সেমিস্টার শেষের দিকে, তো এখন আবার কিছুটা প্রেশার।
জি, অনেক ছাত্রছাত্রী বেশ খুশি, আবার অনেকেই হ্যাপি না, কারণ নানা রকম বাধার সম্মুখীন হচ্ছেন, নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তারা। তো আপনার দিক থেকে কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন?
প্রথমে যেটা হলো যে স্টুডেন্টরা অনলাইন অ্যাক্সেস পাচ্ছিল না, তখন কলেজ থেকে ওদের সাপোর্ট দিল ফিনান্সিয়ালি এবং ল্যাপটপও দিচ্ছিল। তো সেটা হওয়ার পরে তারপর ওদের কিছু ফ্যামিলি বা যেমন আমার একজন স্টুডেন্ট, ওর এক ফ্রেন্ডের এই ইনফেকশন পেলো, তো যাকে ওকেও হোম কোয়ারেন্টাইনে থাকতে বললো। তো ওর জন্য আসলে বেশ কষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু আমি সবসময় ও আমার সাথে যোগাযোগ করছে, আমিও চেষ্টা করছি যতটুকু অ্যাসাইনমেন্ট সহজভাবে নেওয়ার জন্য, পরীক্ষাগুলো সহজভাবে নেওয়ার জন্য। এখনো কিছু স্টুডেন্ট যেমন কোপ আপ করতে পারে নাই, তো আমাদের কলেজ থেকে সবসময় ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে সেমিস্টারটা শেষ করা, যেহেতু এখানে অনেকগুলো ইস্যু কাজ করে ওদের ক্রেডিট ট্রান্সফার করবে, তারপর কি কয়েকজনের হয়তো এন্ড অফ দ্য সেমিস্টার এটাই অ্যাসোসিয়েট ডিগ্রি নেবে, তো অনেক ফ্যাক্টর এখানে আছে। এবং NCPS যেটা এডুকেশন বোর্ড, ওরাও ইনভলভ বা ওরাও চেষ্টা করছে।
তো আপনারা গ্রেডিংটা কিভাবে করবেন?
এখনো আমাদের ইউজুয়াল গ্রেডিংটা রাখছি। ইন অ্যাডিশন দেয়ার আর টু লাইক IC, দ্যাট ইজ ইনকমপ্লিট ইন ক্রাইসিস, এবং আরেকটা হলো I, ইনকমপ্লিট। তো সেই ক্ষেত্রে ওদের সময় দেওয়া হবে ফল সেমিস্টার পর্যন্ত, ওরা যদি শেষ করতে না পারে ফলের মধ্যেই শেষ করতে হবে অথবা নেক্সট স্প্রিং এ শেষ করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে একটা সাইন কি বলা ফর্ম ফিল আপ করতে হবে ওদের। তো সেটাও আমরা পেয়ে
সেমিস্টারে গ্রাজুয়েশন করার কথা ছিল অথবা অন্য ইউনিভার্সিটিতে যাদের ট্রান্সফার হওয়ার কথা ছিল তারা কি করতে পারবে নাকি তারা পিছিয়ে যাচ্ছে?
আমরা সেমিস্টার কমপ্লিট করব, এবং হয়তো আমাদের চেয়ারম্যান উনি বলতে পারবেন যে তারা কিভাবে চিন্তা করছেন ক্রেডিট ট্রান্সফারের ব্যাপারে। তো এখনো আমাদের এই সপ্তাহটা ইনস্ট্রাকশনাল উইক, সামনের উইকে হলো ওদের প্রিপারেশন, এন্ড নেক্সট উইক দে হ্যাভ দ্য ফাইনাল এক্সাম। সো উইদিন দিস টাইম মেবি উই উইল গেট সাম ইনফরমেশন হাউ টু হ্যান্ডেল দোজ হু আর গোয়িং ফর ট্রান্সফার অর ফিনিশ দ্য সেমিস্টার।
এই যে করোনা পরিস্থিতি, বাচ্চাদের আপনি কিভাবে বুঝিয়েছেন?
আচ্ছা, এখন যেটা আমার মেয়ে, ও স্পেশাল চাইল্ড, ওর ডেভেলপমেন্টাল ডিলে, তো যার জন্য ওর জন্য একটু বেশি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে ওকে ক্লাসে বসানো, আমাকে সবসময় থাকতে হয়। ও সেভেন গ্রেডে যায়, ওর কমিউনিকেশন ডিভাইস আছে, সবসময় ওকে ইনস্ট্রাকশন দিতে হয়, কিন্তু সে খুব এনজয় করছে যখন ওর টিচারকে দেখে, ওর বন্ধুদের দেখে অনলাইনে, তখন খুব খুশি হয়। আর করোনা ভাইরাস, ওদের প্রথম স্কুল থেকে একটা পাওয়ার পয়েন্ট পাঠালো যে আমরা কেন বাসায় আছি, কি কিসের জন্য, এবং তোমরা কিভাবে যদি বার হও, খেলতে বের হও, বাসায় এসে তোমাদের হাত ধুতে হবে। তো ওরা মোটামুটি বুঝতে পারে কেন বাসায়। প্রথমে ও বেশ মজা ছিল যে বাসায় আছে, মার কাছে, বাবার কাছে, সবাই বাসায়। কিন্তু গতকাল যেমন সে তার ব্যাগপ্যাক নিয়ে রেডি হলো, সে স্কুলে যাবে, তার বাবা বললো যে তোমাদের এপ্রিলের 24 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ, তার মাথায় ঢুকলে স্কুল 24 তারিখের পরে খুলে যাবে। and he is ready to go to school. To tarpor abar bollam je amader abar extension hoyeche me porjonto tomader school bondho kintu jehetu protidin sokale teacher ke dekhche bondhuder dekhche tokhon ektu ar ki khushi
acha
ar etar somoshya hai je sharate din oke byasto rakha ar sobche challenging arekta je screen time bere geche oder এমনি তো এখনকার বাচ্চারা অনেক টিভি দেখে বা আইপ্যাড নিয়ে থাকে, তো এখন যেহেতু ওদের ক্লাস করতে হচ্ছে অনলাইনে, তারপর হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট সব অনলাইনে, মোটামুটি স্ক্রিন টাইমটা ওদের আরো বেড়ে গেছে। তো আমি চেষ্টা করি যতটুকু সম্ভব ওদের ব্যস্ত রাখা, যেমন ওদের সাথে বোর্ড গেম বা কার্ড নিয়ে খেলা, বিভিন্ন ম্যাচিং গেম, ওয়ার্ডিং, এরকম ছোট ছোট কিছু টয়েস আমি গেমস কিনে রাখি, তো ওরা তখন খেলতে বসে এবং সময় দিতে হয়। এটা সত্যি কথা, ছোট ছোট বসে ইন্টারঅ্যাকশন করতে হয়। আর আমার মেয়েটা বেশ মানে, আর ও যেহেতু এখন টিনেজার, ওর বেশ ইমোশনাল এখন, যেটা খেয়াল করছি, এবং ওর বিহেভিয়ারেরও জন্য, তো যার জন্য ওকে আমার একটু প্রায়োরিটি দিতে হয়, বা এটা একটু আমাদের খুব চিন্তা করে বা কঠিন আসলে হ্যান্ডেল করা। ওকে
এই অবস্থায় স্কুলের থেকে কি কোনো সাহায্য পাচ্ছেন?
আচ্ছা, আমার মেয়ের ক্ষেত্রে যেটা হয়, স্কুলে সবসময় টিচারের সাথে কমিউনিকেশন মানে কথা হয়, কনফারেন্সে হয়, ভিডিও কনফারেন্স হয়, তো তখন ওনারা কিছু বলে। আর যেটা হয় যে ও আগেও বিহেভিয়ারাল থেরাপি পেত বাসায় এসে, থেরাপিস্ট আসতো স্কুলের পরে, তো ওরাও এখন অনলাইনে ইন্টারঅ্যাকশন করে ওর সাথে, তো সেটা বেশ হেল্পফুল। সেটা ও হয়তো কিছুক্ষণ বিজি থাকে বা ও ওর অ্যাক্টিভিটিগুলো করছে, সেটা বেশ আমার জন্য ভালো হয়েছে। আর স্কুল বন্ধর পরপরই ওদের স্কুল থেকে কিছু হার্ড কপি পাঠিয়ে দিয়েছিল, হোমওয়ার্ক অ্যাক্টিভিটিস, তো সেগুলো করে, এবং ও যখন দেখে এগুলো কিছু কমন, আর এখন বেশ সফটওয়্যার বের হয়েছে স্পেশাল চাইল্ডদের জন্য, তো ওগুলোর কিছু পাসওয়ার্ড আমাদের দিয়ে দিয়েছে, যখন অনলাইন যখন লগ ইন করি এবং আমাদের যখন বুঝতে পারে এটা ওর স্কুলে এটা করেছিল কমন, খুব খুশি হয়ে যায়।
আচ্ছা,
তো তখন ওই আজকে যেমন একটা গান শুনছিল, ওকে দেখে খুব ডিলাইটেড মনে হলো, তো তখন মনে হলো যে সে এটা স্কুলে তাহলে শুনেছে, তো তখন ওকে এটা দিয়ে হয়তো ব্যস্ত রাখি, বা ও তখন বেশ হ্যাপি থাকে।
মৌসুমি রহমান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
ধন্যবাদ আপনাকে।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
দিস প্রোগ্রাম হ্যাজ কাম টু ইউ ফ্রম দ্য ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।